exclusively on FusionBD.com.
সবাইকে স্বাগত কুয়াশায়। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি আজকে। আর আমাদের শুরুতে রয়েছে এক্সাইলের সত্য ঘটনা। আজকের এক্সাইলের যে সত্য ঘটনাটি শুনবো সেটা হচ্ছে একটা অনার কিলিং নিয়ে, মার্ডার ফর লাভ। আসুন তাহলে শুনি অনার কিলিং এর কাহিনী, মার্ডার ফর লাভ এক্সাইলে। তারপর আবার ফিরছি। ২০১৪ সালের সেপ্টেম্বরে কামিয়া শাহিদের বিয়ে হয়। সেদিন সে তার বিয়ের জন্য বিশেষভাবে তৈরি হয়েছিল। তার মুখ থেকে হাসি যাচ্ছিলই না, অনেক খুশি ছিল সে। সে বলছিল তার কাছে নিজেকে রাজকুমারীর মতো মনে হচ্ছে। সে আহামরি কিছু চায়নি, শুধু ভালো থাকতে চেয়েছিল। বিয়ের পর ২০১৬ সালের জুলাই মাসে কামিয়া পাকিস্তানে তার পরিবারের সবার সাথে দেখা করতে যায়, যার ঠিক ৬ দিনের মাথায় এমন কিছু ঘটে যায় যে সামিয়া কখনো কল্পনা করেনি। কেউ জানে না সে কেন পাকিস্তানে গিয়েছিল, তবে অবশ্যই সামিয়া যেমনটা চেয়েছিল আর যেই উদ্দেশ্যে গিয়েছিল তার কিছুই হয়নি। সামিয়া শহীদ ১৯৮৭ সালে ব্র্যাডফোর্ডে জন্মগ্রহণ করে। যদিও তার পরিবার আসলে পাঞ্জাবের পাঞ্জাবি নামের একটি গ্রামের পাকিস্তানের অধিবাসী। সামিয়া বেশ ফ্যাশনেবল ছিল। সে বিভিন্ন ধরনের মেকআপ লুকের ভিডিও বানাতো আর সেগুলো তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করত। ভীষণ চঞ্চল, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত আর উৎফুল্ল স্বভাবের ছিল সামিয়া। শুধু দেখতে শুনতে সুন্দরী ছিল না, তার স্বভাব চরিত্র অনেক ভালো ছিল। সামিয়া সবসময় এমন সব মানুষের আশেপাশে থাকতে চাইত যারা তাকে ভালোবাসবে। সামিয়ার কাছে কিছু মানুষ তার অনুপস্থিতিতে তার সম্পর্কে অনেক কিছু বলেছেন আর সেই তথ্যের উপর ভিত্তি করে আজকের গল্প। সামিয়ার কাছে সামায়রা আর বান্ধবী যারার সাথে তার গভীর সম্পর্ক ছিল, তাছাড়া তার খালা নুসবার সাথেও সামিয়ার খুব ভালো সম্পর্ক ছিল। শুধু এই দুই তিনটা মানুষের সাথে সামিয়া তার ছোট বড় সব গোপন কথা শেয়ার করত। সামিয়া খুব স্বাধীন চেতা স্বভাবের ছিল, গাড়ি চালাতে সে খুব পছন্দ করত। কিন্তু তার বাসা থেকে তাকে কখনোই নিজেদের গাড়ি চালিয়ে কোথাও যেতে দেওয়ার অনুমতি দিত না। তারপরে সামিয়া খুব নির্ভীক আর সাহসী ছিল, আর তাই কোনো না কোনোভাবে নিজের ইচ্ছেগুলো সে পূরণ করতই। তাই প্রতিটা দিনই সে এত আনন্দের সাথে কাটাত যেন সে বুঝতেই পারত না যে তার হাতে আসলে জীবনটাকে উপভোগ করার মতো যথেষ্ট সময় নেই। মেয়েটা তার পরিবারের সবাইকে অনেক বেশি ভালোবাসত, তবে সব থেকে বেশি ভালোবাসত তার বাবাকে। তাদের পরিবারটা ছিল প্রায় ৯১টি পরিবারগুলোর মতোই বিশাল এক পরিবার। সামিয়ার আম্মুর ৫টা ভাই ছিল, তার মানে সামিয়ার ৫ মামা ছিল। একজনের মাছের আড়ত, একজনের ফুলের দোকান, তো একজনের গাড়ির ব্যবসা, যার ফলে পুরো এলাকায় সবাই তাদেরকে খুব ভালোভাবে চিনত। সামিয়া তার পরিবারের সবাইকে দেখে রাখত। তার চাচাতো, মামাতো, ফুফাতো ভাই বোন, তাদের ছেলে মেয়ে সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল সামিয়ার। তবে পড়াশোনা শেষ হওয়ার পরও সামিয়া তেমন কোনো কাজ করত না। তার বাবাই তার সব রকম খরচ চালাত। তার বাবা তাকে এত বেশি আদর করত বলেই বাবার কোনো কথা কোনদিন ফেলতে পারত না, বাবার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারত না। অনিচ্ছা থাকলেও সে রাজি হয়ে যেত। তার পরিবারের সব নিয়মকানুন এতটাই জটিল ছিল যে সবার জোড়াজুড়িতে এক পর্যায়ে জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোকেও তাকে এইভাবে নিতে হয়েছে, বা বলা যেতে পারে তার পরিবারের বাকিরা সিদ্ধান্ত দিয়েছে আর তাকে মুখ বুঝে তা মেনে নিতে হয়েছে। জটিলতা কম বেশি সব পরিবারই থাকে, তবে সামিয়ার পরিবারের সবকিছু অনেক বেশি অল্প ছিল। পাকিস্তানি পরিবারগুলোতে সবকিছু তারা নিজেদের মধ্যেই রাখত। তারা ছোট থেকে সবাইকে এমন শিক্ষা দিত যে যা কিছু হয়ে যাক না কেন, সবার আগে পরিবার, তারপর অন্য কিছু। কিন্তু পরিবারের পর আবারও পরিবারই আসে আর এই প্রক্রিয়া চলতেই থাকে, কখনো শেষ হয় না। পরিবারের সম্মতি ছাড়া সামিয়ার কোনো সিদ্ধান্তের কোনো গুরুত্ব ছিল না। এসব কিছুর মধ্যে সামিয়া কখনো নিজের কোনো কিছু নিয়ে কথা বলার সুযোগ পেত না, অনেক কিছু গোপন রাখতে হতো তাকে। বাবাকে সামিয়া এতই ভালোবাসত যে সে বেঁচে থাকতে প্রায় বলতো, আমার বাবার জন্য আমি যে কোনো কিছু করতে পারব। শুধু মুখেই বলতো না, বাবার কথা মতো নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে সামিয়া তার বাবার প্রতি ভালোবাসা প্রমাণও করেছিল। ২০১২ সালে তখন সামিয়ার বয়স ২৫ বছর। বাবার মন রক্ষা করার জন্য সামিয়া তার চাচাতো ভাই শাকিলকে বিয়ে করে। শাকিল পাকিস্তানের একটা পুরনো গ্রামে থাকত। বাবার পছন্দকে সবার প্রথমে প্রাধান্য দিয়ে সামিয়া সেই বাড়ির বউ হয়ে যায়। সামিয়ার ফুফাতো বোনদের কাছ থেকে জানা যায় যে বিয়ের কিছুদিন পর তাদের মা যখন সামিয়াকে বলে তোমার বোনদের বলো দেশে ফিরে এসে বিয়ে করে ফেলতে। তখনই নাকি সামিয়া প্রথমবারের মতো বলে যে সে ভালো নেই, প্রথম দিন থেকে এখানে বিয়ে করে সে ভালো নেই। এরই মধ্যে শাকিলকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করা হয়েছিল, আর তার জেলে যাওয়ার কারণ ছিল জমির মামলাতে জনৈক ব্যক্তিকে গুলি করা। গ্রামাঞ্চলের কিছু পাকিস্তানিরা মনে করে নিজেদের জমি যাতে নিজেদেরই থাকে, এর জন্য তাদের নিজেদের পরিবারের মধ্যেই কাউকে বিয়ে করা উচিত, তাহলে নিজেদের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়াটা তাদের কাছে বাড়ানো একটা লটারি জেতার মতন হত। সম্ভ্রান্ত পরিবারগুলোতে সারা জীবন জামা জুতো চুলের ধরন সব নিজে ঠিক করে দিন শেষে পরিবারের পছন্দেই তাদের জীবনসঙ্গী বেছে নিতে হতো বা বেছে নিতে বাধ্য করা হতো। পাকিস্তানি বাজার থেকে সামিয়ার পছন্দ করা বিয়ের পোশাক গহনা সবই তারা কিনে দেয়, কিন্তু এইসবের মধ্যে সামিয়া একটু খুশি ছিল না, কারণ সে জানত যে টাকা কখনোই সুখ কিনতে পারে না। তাকে কোনো না কোনো কথা বলার সুযোগ না দিয়ে সব মেনে নিতে বাধ্য করা হতো। 2012 সালের 7ই ফেব্রুয়ারি সামিয়া মেসেজে লিখে, আমি মারা যাচ্ছি, আমি কসম কাটলাম, আমার জীবনটা হাস্যকর মনে হচ্ছে। সামিয়া উত্তর দেয়, আমি বুঝতে পারছি এইটাই তোমার জন্য অনেক কঠিন। তখন আবার সামিয়া লেখে, এটাই আমার বড় পরীক্ষা, ইনশাল্লাহ আমি পাশ করবই, কারণ আমি একটা যোদ্ধা। 2012 সালের 8ই ফেব্রুয়ারি তারা সবাই সামিয়াকে এয়ারপোর্টে নামিয়ে দেয়। সামিয়ার মনটা খুব খারাপ ছিল, তার মনে হচ্ছিল সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। সে তার বোনকে এয়ারপোর্ট থেকে মেসেজে লিখেছিল যে তার বিশ্বাস হচ্ছে না এমন কিছু হচ্ছে, যে তার দম বন্ধ হয়ে আসছিল, সে নিজেকে হারিয়ে ফেলছিল, কিছু একটা তাকে বাধা দিচ্ছিল যার ফলে নিজের মনের কোনো শব্দই সে শুনতে পাচ্ছিল না। নিজেরা তাদের দুনিয়ার মাঝখানে আটকে গিয়েছিল সামিয়া। সামিয়ার বোন সামায়রা তার কাছে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মানসিকভাবে সব সময় তার সাহস যোগানোর চেষ্টা করত, মেসেজ অথবা ভয়েস মেসেজের মাধ্যমে। সামিয়ার দৈনন্দিন জীবনে যা ঘটত তার সবই সামায়রার সাথে সে শেয়ার করত। সামিয়া প্রায়ই বলত, আমার বাবা মা পাকিস্তানি, কিন্তু আমি তো না, আমি তো ইউকেতে বড় হয়েছি, হঠাৎ করে কিভাবে নিজের লাইফস্টাইল বদলে দিই। সামিয়া মানা করতে পারছিল না, কিন্তু শাকিল কেন কিছু বলেনি সে তো সবই জানত। শাকিল তো সম্পর্কে ভাই ছিল, সে তো সামিয়াকে এইটুকু সাহায্য করতে পারত, কিন্তু তা সে করেনি। পাঞ্জাবের নর্থ ইস্ট পাকিস্তানে সামিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের জন্য তখন সে প্রস্তুত ছিল না, কিন্তু সমাজে বাবা মাকে হাসির পাত্র বানানোর ভয়ে সে কোনো টু শব্দ করেনি। তার বাবা মা ভেবেছিল তারা যা করছে ভালোর জন্যই করছে। সামিয়ার বাবা মাও ঠিক বিয়ের আগে এমন ভাই বোনই ছিল, আর এই চক্রটা তাদের পরিবারে এভাবেই চলছিল। সব মেয়েরা একটা সুন্দর ঘর সুন্দর বরের স্বপ্ন দেখে, কিন্তু সামিয়া এমন কিছুই পায়নি। বিয়ের পরে সামিয়া আর শাকিল তার বাবার তৈরি করে দেয়া বাড়িতেই থাকছিল। এরই মধ্যে পরিবারের সবাই শাকিলকে ইউকে পাঠানোর পরিকল্পনা করছিল, আর সামিয়া তার বিয়ে তার সংসার টেকানোর চেষ্টা করছিল। সে ভেবেছিল একটা সুযোগ দিয়ে দেখবে কি হয়। বাবার মুখের দিকে তাকিয়ে খুশি থাকা নাটকও অনেকদিন করেছে সামিয়া, কিন্তু এক বিন্দু মানসিক শান্তি ছাড়া মানুষ কিভাবে তার সারা জীবন পার করতে পারে। 2012 সালের জুন মাসে সামিয়া একা ব্র্যাডফোর্ডে যায় শাকিলের ভিসার জন্য অ্যাপ্লাই করতে। সে ব্র্যাডফোর্ডে তার বাবা মার বাসাতেই ওঠে। তার বাবা মা তখন তার সাথে খুব অদ্ভুত আচরণ শুরু করে, বাসা থেকে সহজে বের হওয়ার অনুমতিও পেত না সামিয়া। সব কিছু যেন অসহ্য লাগতে পারে, সব সময় মন খারাপ করে থাকতো। সামায়রাকে বলতো, আমি ডিপ্রেশনে ভুগছি, বিবাহিত জীবন আমাকে ভেতরে ভেতরে খুন করে ফেলছে। সামায়রা যখনই সামিয়ার বাসায় তার সাথে দেখা করতে যেত, তখনই দেখতো শাকিল তাকে ভিডিও কলে ব্যস্ত রেখেছে ঘন্টার পর ঘন্টা সারাদিন। ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে সময় কাটানোর সুযোগই পেত না সামিয়া। শাকিল সব সময় তাকে চোখে চোখে রাখত, যখনই সামিয়া একটু একা সময় কাটাতে চাইত তখনই শাকিল তাকে ধমক দিয়ে কথা বলতো আর ফোনে এঙ্গেজ রাখত। যখন সামিয়া তার পরিবার তার বাবা মার কাছে তার অস্থিরতার কথা বলতো, তখন তার বাবা মা উল্টো তাকে মানিয়ে চলার উপদেশ দিত, বলতো বিয়েতে হয়েই গেছে, এখন আর কিচ্ছু করার নেই, কেউই তোমাকে সাহায্য করতে পারবে না। সামিয়াকে পাঠানো সামিয়ার ভয়েস নোটে সে তখন বলে, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি মরে যেতে চাই, তুমি প্রার্থনা করার সময় আমার জন্য দোয়া করবে, আমি যেন তাড়াতাড়ি মারা যাই। প্রায় 1 বছর এইভাবে পার হয়ে যায়। তারপর একদিন হুট করেই সামিয়ার জীবনে একটা বড় পরিবর্তন আসে। 2013 সালের 2 অক্টোবর মাসে লন্ডনে সামিয়া লুকিয়ে মুখতার আলী কাজম নামে একটা ছেলের সাথে দেখা করে। মুখতার আলী কাজম পাকিস্তানি হলেও সে দুবাইতে থাকত, ওখানেই কাজ করত। আলীর বন্ধুদের মাধ্যমে আলীর সাথে প্রথমবার যখন সামিয়ার দেখা হয়, তখনও আলীর কাছে সামিয়া অন্যান্য সব মেয়েদের মতো সাধারণ ছিল। কিন্তু আস্তে আস্তে কয়েকবার দেখা সাক্ষাতের পর সামিয়াকে আলীর ভালো লেগে যায়। আলী তার সাক্ষাৎকারে বলে, সামিয়া এত সুন্দর করে কথা বলতো, এত প্রাণোচ্ছল একটা ব্যক্তিত্ব ছিল, যে কোনো কেউ তার প্রেমে পড়ে যাবে। শান্ত, লক্ষ্মী, বেশ ভদ্র স্বভাবের একটা মেয়ে। সামিয়ার এই ছোট ছোট বিষয় কখন যে আলীকে এতটা কাছে টানতে শুরু করে সে টেরও পায় না। আলীর ব্যাপারে সামিয়া যখন সামায়রাকে জানায় তখনই সে টের পায় যে গল্প এখানে কেবল শুরু। সামায়রা বলে সে নাকি কখনো সামিয়াকে এত মন খুলে হাসতে দেখেনি। এরপর আলী আর সামি একসাথে সেখানে একটা সার্কাস প্রোগ্রাম দেখতে যায়। ঘুরতে গিয়ে তারা একসাথে অনেক ভালো একটা সময় কাটায়। তাদের মনে যাই হচ্ছিল তার কোনো কিছু জেনে বুঝে ইচ্ছাকৃত ছিল না। সামি অনেক হাসি খুশি থাকতো, সে যেমন ভাবে চেয়েছিল, যেই রকম জীবন সাথীর জন্য দোয়া করেছিল, আলী তাকে সেভাবে ট্রিট করত। সামি আলীকে ভালোবেসে ফেলেছিল, তাই আলীর প্রস্তাবে সামিয়া রাজি হয়ে যায়। আলী অনেক খুশি ছিল সামিয়ার সঙ্গ পেয়ে, তার নাকি জীবনের যে কোনো কিছু দেখার ধরনই পাল্টে গিয়েছিল, আশেপাশে সবকিছু দেখে ভালো লাগতো। একটা পর্যায়ে তারা দুজনে তাদের অনুভূতির ব্যাপারে একজন আরেকজনের কাছে স্বীকার করে। এর মধ্যে আলী সামিয়ার সব ঝামেলাগুলো সম্পর্কে জানতে পারে। জানতে পারে যে সামিয়ার বর শাকিলের সাথে সামিয়ার বাবার একটা চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী শাকিল যদি সামিয়াকে বিয়ে করে তাহলে সামিয়ার বাবা শাকিলকে বিদেশ গিয়ে সেটেল হওয়ার সব ব্যবস্থা করে দেবে। আর এইদিকে সামিয়া শাকিলকে সারা জীবন ভাইয়ের চোখে দেখে আসছে। আলীর কাছে মনে হচ্ছে সামিয়ার বাবার কাছে সামিয়া একটা বোঝা হয়ে গিয়েছিল, তাই তাকে নিয়ে সে এইভাবে চুক্তি করতে পেরেছে। এসবের মধ্যেই শাকিলের ইউকে যাওয়ার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। সামিয়াকে পাকিস্তানে এখন আরো বেশি সময় থাকতে হয়। সামিয়া তখন দেরি না করে শাকিলের কাছে তালাক যায়। খুব স্বাভাবিকভাবেই শাকিল তালাক দিতে মানা করে দেয়। তখন উপায় না পেয়ে সামিয়া লুকিয়ে ব্র্যাডফোর্ডে একজন ইমামের কাছে যায়, যে তাকে শরীয়তের নিয়ম অনুযায়ী তালাক দিতে সাহায্য করে। 2014 সালে পয়লা মেতে সামিয়ার পরিবারের অজান্তে ইমামের মাধ্যমে সামিয়ার তালাক মঞ্জুর হয়। যদিও ব্রিটিশ ল অনুযায়ী এই তালাকের কোনো বৈধতা ছিল না, তারপরে সামিয়া তালাকের কাগজ হাতে পেয়ে আলীকে দুবাই থেকে চলে আসতে বলে। 2014 সালের 7ই সেপ্টেম্বর সামিয়ার বান্ধবীরা মিলে তাকে তার জীবনের সবচেয়ে সুন্দর দিনের জন্য তৈরি করে। সেদিন গোপনে আলী আর সামিয়া বিয়ে করে ফেলে। চোখে পানি আর মুখে বড় একটা হাসি নিয়ে তারা একজন আরেকজনকে বলে, আমরা করে দেখিয়েছি। তারপর তারা একসাথে অনেক ভালোই ছিল, কিন্তু বেশি দিন আর এইভাবে তারা থাকতে পারেনি। বিয়ের এক মাস পর অক্টোবরে সামিয়া তার ব্র্যাডফোর্ডের কাজিনের সাথে বাইরে বের হয়, আর সেদিনই তার পায়ে গুরুতর হামলা হয়। কিন্তু বোন তার কিছুই হয় না। এর মধ্যে আলীকে দুবাইয়ে কাজে ফিরে যেতে হয়, আর সামিয়াকে দুবাই যাওয়ার ভিসা না পাওয়া পর্যন্ত ব্র্যাডফোর্ডে থাকতে হয়। সামিয়ার বাসায় তখনও সে আর তার আলীর বিয়ের ব্যাপারটা গোপন করে রেখেছিল। কিন্তু এইসব বিষয় আর কতদিনই বা গোপন থাকে। একদিন সামিয়ার মা পুলিশ নিয়ে আসে। সামিয়া তার তালাক দিয়ে সবকিছুর ব্যাপারে তার পরিবারের সামনে খোলাসা করে বলে। তারপর তার পরিবারের সবাই, চাচা চাচি, ভাই ভাবি তার বিরুদ্ধে চলে যায়। সামিয়াকে তারা এক ঘরে করে দেয়, বন্ধুদের সাথে যোগাযোগ প্রায় বন্ধই করে দেয়। সামিয়া অনেক ভয় পেয়ে যায়। আলীর সাথে কথা হলে সে সামিয়াকে দুবাই চলে যেতে বলে, আর বাকি ব্যবস্থা পরে নেবে বলে তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। এর মধ্যেই সামিয়ার বন্ধুরা তাকে অনেক সাহায্য করে। দুবাই যাওয়ার জন্য তার ভিসা, পাসপোর্ট সব কিছুর ব্যবস্থা তারাই গোপনে করে ফেলে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়ে যায়। সামিয়া পাসপোর্ট নিয়ে পরদিন সকালেই দুবাইয়ের জন্য রওনা হয়। পালানো ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না, কারণ তার পরিবার কোনোদিনই এই বিয়ে মেনে নিত না। তাই সে একবারই সব কিছু ছেড়ে তার হাজব্যান্ড আলীর কাছে দুবাই চলে যায়। 2015 সালের মেতে সে দুবাইতে যায়, আর সেইখানে গিয়ে তার জীবনের সবচেয়ে সুখকর কিছু দিন কাটায়। সামিয়া সারা জীবন নিজে কার ড্রাইভ করে ঘুরতে চাইত, আর এই স্বপ্ন সে অবশেষে তার বিয়ের পর পূরণ করতে পারে। দুবাই গিয়ে তারা যখনই ঘুরতে যেত বেশিরভাগ সময় আলীর গাড়ি সামিয়া চালিয়ে নিয়ে যেত। তারা কতটা সুখী ছিল সেটা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের নানা রকমের পোস্ট দেখে তাদের বন্ধু বান্ধব সবাই বুঝতে পারছিল। তাদের খুশিতে ওরাও অনেক খুশি ছিল। সামিয়া ব্রিটিশ ছিল আর এটা নিয়ে তার অনেক গর্ব ছিল, তাই সে চাইত তার যখন সন্তান হবে তাদেরকে নিয়ে সে সেখানে সেটেল হবে। সামিয়া 91 পরিবারের মধ্যে থাকাটা অনেক বেশি মিস করছিল, তাই সে খুব করে তার নিজের আর আলীর পরিবারটাও বড় করতে চাচ্ছিল। তার ধারণা ছিল তাদের একটা মেয়ে বা ছেলে সন্তান হলে হয়তো খবরটা শুনে তার মা বাবা তাদের ক্ষমা করে দেবে আর আপন করে নেবে। দুবাইতে তাদের ছোট্ট পৃথিবী, ছোট্ট সংসারে আলীর সাথে অনেক সুখী ছিল সামিয়া। কিন্তু তারপর নিজের পরিবারের কথা তার খুব বেশি মনে পড়ত। তার কাজিন সামিয়ার সাথে তার প্রায় কথা হতো। সামিয়া বারবারই তার কাছে সামিয়ার বাবা মার ছবি দেখতে চাইত। সামিয়া একটা সময় তার মা বাবার সাথে প্রতিদিন ফোনে কথা বলা শুরু করে। সে অনেকবার মাফ চায়, কিন্তু তারা কেউ তার সাথে ঠিক মতন কথা বলে না। সামিয়া আলীকে প্রায় বলত যে তার বাবা অনেক ভালো মানুষ, আলীকে তার বাবা খুব পছন্দ করবে। আলী সামিয়ার কথা শুনে তার বাবার সাথে কথা বলে। সামিয়াকে তার বাবার কাছে ভিক্ষা চায়, কিন্তু সামিয়ার বাবা উত্তরে একটা কথাই বলে, তুমি ওকে ছেড়ে দাও। আর আলী তখন বলে, আমি তাকে ছাড়তে পারবো না, সে আমার ওয়াইফ। সামিয়ার শত শত ফোন আর মেসেজের উত্তরে তার বোন তাকে বলতো যে তার বাবা তাকে আর পছন্দ করে না, তার মুখ আর কোনদিন দেখতেও যায় না। 2015 সালের সেপ্টেম্বরে সামিয়া ব্র্যাডফোর্ডে তার বাবা মার সাথে দেখা করতে যায়। সেখানে যাওয়ার পর বাবাকে সে প্রায় মানিয়ে ফেলে, কিন্তু তখনই শাকিলের মা সামিয়ার বাবার কান ধরে। শাকিলের মা সামিয়ার বাবাকে সমাজে তাদের অপমান অপদস্থ হওয়ার কথা মনে করিয়ে দেয়। পাকিস্তান সমাজের রীতিনীতি নিয়ম কানুন এই সব কিছু মনে করে সামিয়ার বাবার রাগ যেন সামিয়ার প্রতি আরো বেড়ে যায়। সামিয়া সেখান থেকে আলীকে ফোনে কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান কখনো আমার বাবা মার মুখ দেখবে না, আমার বাবা মা আমাকে আর চায় না, আমি একদম ভেঙে পড়েছি, এখন শুধু তুমি আমার একমাত্র সম্বল। তারপর সামিয়া আবার দুবাই চলে আসে। প্রায় 10 মাস পর আলীর কাছে সামিয়ার জন্য একটা ফোন আসে। ফোনে তারা জানতে পারে যে শাকিলের মা অর্থাৎ সামিয়ার প্রাক্তন শাশুড়ি মারা গেছে। মানুষ হিসেবে যেমনই হোক না কেন, শাকিলের মাকে সামিয়া অনেক শ্রদ্ধা সম্মান করত। এই খবর শোনার পর তাই স্বাভাবিকভাবেই সামিয়া অনেক কান্নাকাটি করে, অনেক কষ্ট পায়। সামিয়া পাকিস্তান যেতে চায়, কিন্তু আলী তাকে বাধা দেয়। এই কয়েক সপ্তাহ পর সামিয়ার কাছে আবেগ ভরা কিছু ফোন আর মেসেজ আসা শুরু হয়। তারা সামিয়াকে বলে যে তার বাবা অসুস্থ, সামিয়া দেখা করতে না গেলে হয়তো শরীর আরো বেশি খারাপ হয়ে যাবে, হয়তো মরেও যেতে পারে। সামিয়া তখন তার বোনের সাথে কথা বলে, ব্র্যাডফোর্ডে বাবা মাকে দেখতে যেতে চায়। কিন্তু ঠিক ওই সময়টা চাচির মৃত্যুর শোকে সামিয়ার বাবা মা সবাই থাকে পাকিস্তানে। শাকিল সামিয়াকে ফোন দিয়ে অনেক কাঁদে, কিন্তু সামিয়া পাকিস্তান যেতে অনেক ভয় পায়। বাবার প্রেশার আর ডায়াবেটিক্সের কথা ভেবে সামিয়া অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তার বাবাকে জীবিত অবস্থায় শেষবারের মতো না দেখতে পারলে সে হয়তো কোনোদিনও নিজেকে মাফ করতে পারবে না। সামিয়ার খালা, তার বান্ধবী, আলী সবাই তাকে মানা করে, কিন্তু মানসিক অশান্তি নিতে না পারায় বাবাকে দেখতে সামিয়া পাকিস্তান চলে যায়। সামিয়া একদম সামিয়াকে টিকিট পাঠায় আর সামিয়া জীবনের ঝুঁকি নিয়ে চলে যায় পাকিস্তান। ওইদিকে আলীর খুব মন খারাপ ছিল, সে কোনোভাবেই সামিয়াকে বাধা দিতে পারেনি। গাড়ি থেকে নামানোর সময় আলী সামিয়াকে বারবার বলে যে এখনো সময় আছে, সে চাইলে ফিরে যেতে পারে। তখন সামিয়া আলীকে জড়িয়ে ধরে বলে, তার কিচ্ছু হবে না, সে ঠিকভাবে ফিরে আসবে। কিন্তু কে জানত যে এটাই ছিল সামিয়ার সাথে আলীর শেষ দেখা। 2016 সালের 14 জুলাই সামিয়া পাকিস্তান আসে। প্রথম রাতটা সে বান্ধবীর বাসায় কাটায়, যেখানে তার পাসপোর্ট আর রিটার্ন টিকিট রাখে। সকাল হলে সামিয়া তার নিজের বাসায় যায়। তখনও আলীর সাথে সামিয়ার মেসেজে কথা হচ্ছিল। 19 জুলাই সকালে আলী খুব ভয়ঙ্কর একটা স্বপ্নের কথা সামিয়াকে জানায়। তখন সামিয়া বলে, দোয়া করো আমি যাতে দুবাই বেঁচে ফিরতে পারি। 20 জুলাই আলীর সামিয়ার ফোন বন্ধ পায়, তাকে পাঠানো কোনো মেসেজের উত্তর আলী আর পায় না। সেদিন দুপুরে অনেক রোদ উঠেছে, অনেক গরমও পড়েছে। ভর দুপুরে মংলা ক্যান্টনমেন্ট থেকে পুলিশ ক্লার্ক নাভিদের কাছে একটা ফোন আসে। ফোনে এক ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়ে আর নেই, আমার মেয়ে মারা গেছে। সে ফোন করেছিল পান্ডুরি গ্রাম থেকে, তার নাম ছিল শাহেদ। এলাকার পুলিশ তখনই সে বাসায় যায় আর সেখানে গিয়ে সে বাসার ভেতরে সিঁড়ির কাছে সামিয়ার লাশ পড়ে থাকতে দেখে। ডিস্ট্রিক্ট পুলিশ অফিসার মুজাহিদ আকবর খান নিজে যখন ঘটনাস্থলে যায়, সামিয়ার বাবা তাকে জানায় যে এইখানে শাকিলের সাথে তার মেয়ে থাকছিল। শাকিল কোথায় প্রশ্ন করা হলে সামিয়ার বাবা জানায়, সামিয়া মারা যাওয়ার পর থেকে শাকিলকে আর দেখা যায়নি, সুতরাং তারা বলতে পারে না শাকিল কোথায়। তাই তখন খুব স্বাভাবিকভাবেই পুলিশের সবার সন্দেহের দৃষ্টি শাকিলের দিকে যাচ্ছিল। তো যাই হোক, বডি পোস্টমর্টমের পরদিনই কবর দেওয়া হয়। এদিকে আলী সামিয়াকে না পেয়ে তার বোনকে মেসেজ করছিল এবং ফোন দিচ্ছিল আর সেগুলো দেখে দেখে রেখে দিচ্ছিল। অবশেষে রাত 10টার পর আলীর কাছে একটা ফোন আসে। ফোনে সামিয়ার বোন আলীকে জানায় সামিয়া হার্ট অ্যাটাকে মারা গেছে। আলী মনে করে তার সামিয়াকে কোথাও লুকিয়ে রেখে মিথ্যে কথা বলছে। সে আশা করেছিল যে সামিয়াকে সে খুঁজে বের করবে, কিন্তু সত্য তার কল্পনা চাইতেও আরো অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আলী যখনই সামিয়াকে খুঁজতে পাকিস্তান চলে যায়। সামিয়ার মৃত্যুর 3 দিন পর আলী পাকিস্তানের লোকাল পুলিশ স্টেশনে যায়। আলী পুলিশের সবাইকে তার আর সামিয়ার বিয়ের প্রমাণ স্বরূপ তাদের ছবি আর ম্যারেজ সার্টিফিকেটও দেখায়। কিন্তু সামিয়ার বাবাকে জিজ্ঞেস করলে সে বলে আলী নামে কাউকে সে চেনে না। সামিয়া শাকিলের ওয়াইফ, আর আলী সামিয়াকে ব্ল্যাকমেল করেছে, এমনকি তার সব কাগজপত্রও নকল। পরিবারের কিছু লোক বলছিল সামিয়া আত্মহত্যা করেছে, কিছু লোক বলছে সিঁড়িতে পড়ে মারা গেছে। ব্র্যাডফোর্ডের এক এমপি নাসার কাছে তার ফোনে সামিয়াকে নিয়ে একটা মেসেজ যায়। সামিয়ার গল্প শুনে সে বুঝতে পারে যে এটা একটা মার্ডার কেস। সে সরাসরি তখনকার প্রাইম মিনিস্টারের কাছে চিঠি লেখে আর রিস্ক নিয়ে কেসটাকে অনার কিলিং এর নাম দেয়। তখন পাকিস্তানিরা সামিয়ার কেসটাকে সিরিয়াসলি নেয়। লাহোর থেকে একটা বড় টিম সামিয়ার কেস সলভ করার জন্য পাঠানো হয়। প্রায় 8 দিন পর শাকিলকে পাওয়া যায়, আর তখন সামিয়ার বাবা সহ 2 জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তারা জানায় যে গোপনে তারা সামিয়ার পাসপোর্ট আর টিকিট খুঁজেছে কিন্তু পায়নি। তখন উপায় না পেয়ে শাকিল সামিয়াকে তার লাগেজ নিয়ে বের হয়ে যাওয়ার সময় আটকায়। তাকে পাকিস্তানে থাকার জন্য অনেক জোরাজুরি করে। যখন সামিয়া থাকতে রাজি হয় না, তখন শাকিল তাকে শারীরিক নির্যাতন করে, অর্থাৎ তাকে ধর্ষণ করে। তারপর যখন প্রাণ বাঁচাতে সামিয়া পাগলের মতো সিঁড়ির মধ্য দিয়ে দৌড়ে পালাচ্ছিল, তখনই শাকিল তাকে পেছন থেকে গলায় স্কার্ফ পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। তাদের এই স্টেটমেন্ট আশেপাশের সব থানায় ছড়িয়ে যায়। সামিয়ার বাবা আর শাকিলকে থানায় গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। শুধু একমাত্র ভালোবাসার জন্যই খুন হয় নিরীহ সামিয়া শহীদ। এতক্ষণ কুয়াশা এক্সপ্রাইজে শুনছিলেন অনার কিলিং নিয়ে কাহিনী, আজকের কাহিনী মার্ডার ফর লাভ। আজ এই মুহূর্তে শেষ হয়ে গেল, আর আমাদের সময় হয়ে গেছে এখন দ্বিতীয় গল্পে যাবার। আজকের দ্বিতীয় গল্পটি আপনাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি, গল্পের নাম মৃত্যুযাত্রা। আসুন তাহলে মৃত্যুযাত্রার প্রথম পর্ব শুনি। আপনার সঙ্গে রয়েছি আমি আরজি শর্মিলা, আর আপনি শুনছেন কুয়াশা ABC রেডিওতে। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা হলো আসলে একটা ব্যাপার।
আচ্ছা, তুই কি নিজের কথা নিজে বুঝতে পারছিস?
না, বুঝি না।
তাহলে বলিস কেন?
স্যার বলছে না, আর্টিস্ট যখন কোনো কথা বলে তখন যে শুনতেছে সে শুনেই যেন ধরতে না পারে, তাকে যেন 2 বার ভাবতে হয়।
তাই বলে তুই সব কথার মধ্যে এমন ব্যাপার ঢুকিয়ে দিবি?
আহা, এক্সপেরিমেন্ট চালাচ্ছি। ব্যাপারের ব্যাপারটা না চললে তখন অন্য ব্যাপার নিয়ে ভাবতে হবে।
এই তুই থাম তো ভাই, তোরা দুইটা মিলে আমার মাথা থেকে ছাদ তো বানিয়ে ফেলছিস।
রাহাত তৈরি?
ঘুমাইতেছে।
ওই সবচেয়ে ভালো কাজ করতেছে। আর্টিস্টের তো ব্যাপারই এটা, তারা সারাদিন ঘুমাবে আর সারা রাত ক্রিয়েটিভ কাজ করবে।
তুই দেখি আর্টিস্ট হইতে উঠে পড়ে লাগছিস, এসব বলে কয়ে আর্টিস্ট হওয়া যায় না।
দাম দিচ্ছিস না তো? এক সময় আমার এসব কথা উদ্ধৃতি হিসেবে ছাপা হবে।
থাক থাক, এখন নবাব দাদাকে একটা ফোন দে, দিয়ে ক্যাম্পাসে আসতে বল। টানা 3 দিন ধরে স্যারের ক্লাস মিস দিয়েছে, এরপর যখন ফেল করবে তখন বুঝবে।
ফেল করাটাও আর্টিস্ট হওয়ার লক্ষণ। এই মনে কর,
সুশান্ত তোকে বলছি ফোন দিতে, তুই ফোন দে তো।
এমন করিস কেন? দিচ্ছি তো। আজকেও ক্লাসটা মিস করলাম।
লজ্জা করে না? আবার হাই তুলতেছিস?
কি করবো বল, চারুকলায় যত প্যারা দিবে আগে জানলে তো ভর্তি হইতাম না।
চারুকলায় প্যারা? তাহলে কি তুই বুয়েট পড়তি? সারাদিন যখন ম্যাথ করতি তখন ভালো হতো।
আহা, সেটা তো ব্যাপার না, ব্যাপার হলো
তুই আবার শুরু করলি। কাজের কথা শোন, স্যার আজকে ফিল্ড ওয়ার্কের ব্রিফ করেছে।
ফিল্ড ওয়ার্ক কিসের আবার? আমি তোকে ব্যাপারটা বোঝাচ্ছি, ব্যাপারটা হলো
থাক তুই চুপ থাক, তুই বুঝাইলে সেটা শুধু ব্যাপারই থাকবে, আর কিছু থাকবে না। শোন, স্যার আমাদের নিজেদের একটা জায়গা সিলেক্ট করতে বলেছে।
কিসের জন্য?
এটা একটা অ্যাসাইনমেন্টের মতো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে সেসব জায়গায় ছবি এঁকে নিয়ে আসতে হবে। ছবিটা এমন হতে হবে যাতে তাদের হিস্ট্রি, কালচার এসব কিছুর একটা মিশ্রণ থাকে।
কিছুই বুঝলাম না।
আরে গত বছর সিনিয়ররা করছিল না, ক্যাম্পাসে বিভিন্ন জায়গার ছবি এঁকে একটা এক্সিবিশন করছিল, সেই রকম। এইবার পুরো দেশ জুড়ে, আর এবার শুধু একটা ব্যাচ না, পুরো ক্যাম্পাসের সব ব্যাচ মিলে।
অস্থির ব্যাপার স্যাপার, সেই একটা ট্যুর হবে। আচ্ছা, এটা কি টিম করে নাকি ইন্ডিভিজুয়াল?
অবশ্যই টিম করে। এবং একটা টিমে কয়জন করে থাকবে বলতো?
তিনজন।
ইয়েস, আর আমরা তিনজনই এক টিমে।
আমাদের তিনজনকে একই টিমে দিল?
দিতে চায় নাই, সিয়ার তো একটা ভেজাল লাগাইছিল। মিম মোটামুটি যুদ্ধ করে আমাদের তিনজনের একটা টিম করে ফেলছে।
কোনো সমস্যা নাই, এর জন্য মিম তোকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে।
কি অ্যাওয়ার্ড?
বেস্ট জগরাটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড।
কি বললি তুই? যা, আমি তোদের টিমে থাকবো না।
আহা, কি শুরু করলি! থাম তো, কাজের কথায় আসি। আমরা যাবো কোথায়?
কক্সবাজার।
তোদের মেয়েদের এই সমস্যা, তোর মানে কক্সবাজার আর বান্দরবান। শোন, কক্সবাজারে অনেকে যাবে, তো আমরা ওখানে যাবো না।
কই যাবি?
রংপুরে।
রংপুরে? ওখানে কি আছে?
রাজবাড়ি আছে। রাজবাড়িটাতে একসময় প্রচুর মানুষ যেত, কিন্তু এখন আর কেউ যায় না।
কেন যায় না
সেটা আমি ঠিক জানি না, তবে কোনো একটা কারণ আছে। ওটা এখন একরকম পরিত্যক্ত বলা যায়।
দেখ, আমরা কোনো রহস্য উন্মোচন করতে যাচ্ছি না, আমরা ছবি আঁকতে যাচ্ছি।
হ্যাঁ, মিষ্টির মধ্যে তো আর্ট থাকে। দেখা গেছে ওখানে গিয়ে আমরা এমন কিছু দেখতে পারলাম, জানতে পারলাম, যেটা অদ্ভুত একটা ইলিউশন ক্রিয়েট করবে।
তুই আসলেই ক্রিয়েটিভ, চল তাইলে।
কেমন যেন একটা গাছ ছমছম করছে তোর কথা শুনে।
আরে আমরা তো আছি, এই শুধু একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে, চল।
ব্যাস, বেরিয়ে পড়লো তিন বন্ধু, উদ্দেশ্য রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রাজবাড়ি। এই রাজবাড়ি একটা সময় গমগমে ছিল, কিন্তু কিছু একটা ঘটে সেই রাজবাড়িতে। এরপর থেকে ওখানে আর মানুষ কেন, তার পক্ষেও যায় না। এই জায়গার খোঁজ রাহাত আগে থেকেই জানত। রাহাতের বাবা সরকারি চাকরি করতেন, অনেক ছোটবেলায় রাহাতের বাবার পোস্টিং হয়েছিল ওখানে। তখনকার স্মৃতি রাহাতের কিছুই মনে নেই, তবে ওখানকার একটা রাস্তা রাহাতকে ভীষণভাবে টানে। তাই রাতে ও একটা রাস্তা স্বপ্নে দেখে, যে রাস্তাটা ওই রাজবাড়ির যাওয়ার পথে। কেন দেখে সেটা একটা রহস্য, যা আমরা জানতে পারবো গল্পের একেবারেই শেষে। আপাতত তারা তিনজন পৌঁছে গেছে রাজবাড়ির কাছে। আগের মতো কিছুই আর নেই, রাস্তার বিশাল বিশাল গাছগুলো কেটে ফেলা হয়েছে। ওদের তিনজনের থাকার ব্যবস্থা করেছে রাহাত। রাজবাড়ি থেকে কিছুটা দূরেই একটা ছোট্ট ক্লাবের মতো আছে, সেখানে দুটো রুমও আছে। যদিও সেখানে কেউ থাকে না, রুমগুলো খালি থাকে। হ্যাঁ, সে রুম দুটোতেই ওদের থাকার ব্যবস্থা করেছে। দীর্ঘ জার্নির পর তারা সেখানে গিয়ে পৌঁছল।
এত লম্বা জার্নি লাস্ট কবে যে করেছি মনেও নাই, হাত পা ব্যথায় ধরে গেছে একবারে।
সেটা ব্যাপার না, ব্যাপার হলো,
উফ সুশান্ত, এসে শুরু করে দিস না তো।
আচ্ছা, এই দুইটাই আমাদের রুম। মিম, তুই ওই রুমে যা, ওয়াশরুম নেই রুমের ভেতরে, কিন্তু বাইরে ওই যে ওটা ওয়াশরুম, গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর আমরা বেরিয়ে পড়ব।
বেরিয়ে পড়ব মানে কি? আমার শক্তিও নেই এখন এক পা হাঁটার। ফ্রেশ হয়ে খেয়ে একটা লম্বা ঘুম দিব, তারপর দেখা যাবে।
আমিও ঘুমাইতে চাই, শরীর আর চলতেছে না রে।
ঠিক আছে তাহলে, ঘুমের ব্যাপারে আমারও কোনো না নেই।
আজকে তো কোনো কাজই হলো না, সারাটা দিন ঘুমাই পার হয়ে গেল।
সমস্যা নেই, 15 দিনের সময় দিয়েছে। ছবি আঁকতে তো আর 15 দিন সময় লাগবে না, আস্তে ধীরেই করা যাবে।
সেটা ঠিক। আচ্ছা, রাজবাড়িটা কত দূর এখান থেকে?
বেশি দূরে না, হাঁটলে বড় তো 10 মিনিট লাগে। একবার দেখে আসবি নাকি
এই সন্ধ্যাবেলায়?
সারাদিন তো ঘুমাইলামই, রাতে এমনি তো ঘুম আসে না। চল হাঁটতে হাঁটতে দেখে আসি একবার।
যাওয়া যায়।
এই সুশান্ত, চল।
ওরে, এ তো বিশাল রাজবাড়ি।
কিন্তু ব্যাপার হলো, এত বড় বাড়িটা এভাবে পড়ে থাকে, কোনো কেয়ারটেকারও তো দেখছি না। ব্যাপারটা কি জানি না, এদিকে নাকি কেউ আসে না। ওই হয় না গ্রামের মানুষদের মনে ভূত টুপ সংক্রান্ত চিন্তাভাবনা থাকে, ওই ধরনের কিছু হবে হয়তো।
আচ্ছা চল, এখন অন্ধকার হয়ে এসছে, কাল ভোরের দিকে আসতে হবে, সাথে ক্যানভাসও নিয়ে আসবো, এই রাজবাড়ির ছবি আঁকবো, কনফার্ম।
আমি আগেই বলেছিলাম ভালো লাগবে, কাল ভোরের আলোয় দেখবি আরো ভালো লাগবে।
এখন চল। আচ্ছা শোন, রাস্তায় কোথাও কোনো বড় গাছ দেখলাম না, কিন্তু ওই আম গাছ শুধুই শুধু দেখছি, এত বড় বড় আম গাছ আমি খুব কমই দেখেছি।
ব্যাপারটা হলো, গাছ দুটো দেখেই মনে হচ্ছে ব্যাপারগুলা, মানে গাছগুলো আর কি, গাছগুলোর বয়স অনেক।
কি রে, কিছু শুনতে পাচ্ছি?
কই না তো,
ভালো করে শোন,
কান্নার শব্দ আসছে মনে হচ্ছে।
মনে হচ্ছে ওই গাছগুলোর ওখান থেকে আসছে।
এই রাতের বেলা এখানে কে কাঁদবে?
রাহাত, ওই দেখ
ওটা কি, গাছে একটা মহিলা চলে আসছে। সুইসাইড?
জানি না, আমার ভয় করছে রাহাত, চল এখান থেকে।
আরে থাম না, দেখি, আরে কোথায় গেল? এই এইমাত্র তো এখানে ছিল।
আমার কিছুই ভালো লাগছে না, চল এখান থেকে প্লিজ।
আচ্ছা আচ্ছা চল।
প্রথম দিনে তিন বন্ধুর এমন অভিজ্ঞতা হবে তারা সেটা ভাবতেই পারেনি। তারা চোখে ভুল দেখলো নাকি সত্যি ওখানে কিছু একটা ছিল তারা জানে না। চোখে ভুল দেখলে কি কানেও ভুল শুনেছে? তারা যে কান্নার শব্দ শুনেছে সেটা এক আশ্চর্য ধরনের শব্দ, শুনলে সারা শরীর হিম হয়ে আসে। সেদিন রাত থেকেই রাতের সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। ওখান থেকে এসেই সবাই ঘুমিয়ে পড়ল। রাত প্রায় তিনটা, আর ঠিক তখন
কে কাঁদছে?
আমি।
আমি কে?
হাই হাই, আমার সাথে।
কোথায়? আরে কোথায় যাচ্ছেন আপনি? এই যে শুনতে পাচ্ছেন, এ কি সন্ধ্যাবেলা সেই আম গাছটা? আরে মহিলাটা গেল কোথায়?
কিছু মনে পড়ে?
কে কে আপনি? কি মনে পড়বে? আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? ভিকি, আপনি গাছে উঠছেন কেন? এই যে শুনুন, এই যে
কি রে, তোরা রেডি? চল।
ব্যাপারটা হলো, আমি তো রেডি, কিন্তু আর একটা ব্যাপার তো হয়ে গেছে।
ব্যাপার ব্যাপার বাদ দিয়ে বল কি হয়েছে।
রাহাত তো নাই।
নাই মানে?
সকালে উঠেই দেখি নাই।
এ আর নতুন কি, ও হয়তো আগেই চলে গেছে, ও তো এমনই। চল আমরা যাই। এ কি রাহাত? এই রাহাত,
তুই গাছের নিচে কি করছিস?
ওই মহিলাটা।
কোন মহিলা? কি হয়েছে বলবি তো?
শুরুইছে আবার, শুরুইছে চলে যা যা।
এসব কি হচ্ছে রাহাত? কে পাগল? তুই এখানে কেন?
রাত সবকিছু খুলে বলে ওদেরকে, কেউই কিছু বুঝতে পারছে না। এরপর প্রায় প্রতি রাতে রাহাতের সাথে একই ঘটনা ঘটে যাচ্ছে। কেন এমন হচ্ছে রাহাতের সাথে? কেন ওই মহিলা ওকেই বারবার ডেকে নিয়ে যায়? বেশ কয়েকদিন এমন হওয়ার পর ওরা দুজন তিনজন ভাবল একদিন সারা রাত ওরা জেগে থাকবে এবং তিনজন একসাথে ওখানে যাবে, তারপর দেখবে আসলে কেন এমন হচ্ছে, কি রহস্য আছে এর পেছনে।
এই রাহাত, আমি তো টর্চটা ফেলে এসেছি, নিয়ে আসি, দাঁড়া
দাঁড়া, একা যাস না। এই সুশান্ত, তুই এগো তো, আমিও সাথে যাচ্ছি, প্রশ্নই আসে না।
আমি একা যেতে পারবো না।
আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখানেই দাঁড়া, আমরা আসছি।
ঠিক আছে।
এখানে কি করিস?
ওরে বাবারে,
যাইস না ওদিকে, যাইস না, আমারে ভয় পায়া ওদিকে পালাইতেছিস, ওদিকে তো মৃত্যু।
কে ওখানে?
এই রাস্তায় যে একবার আসে সে আর ফিরে যায় না।
না আমি কিছু করিনি।
এরপর লাশ পাওয়া গেল সুশান্তের, গাছের সাথে ঝোলানো লাশ। নিমার রাহাত নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এর রহস্য খুঁজতে খুঁজতে তারা পৌঁছে যায় ওই গ্রামেরই এক ইমামের কাছে।
সালামুকুম ইমাম সাহেব।
কে আপনারা?
আমরা এখানে বেড়াতে এসেছি, গত পরশু আমাদের বন্ধু মারা গিয়েছে।
হ্যাঁ হ্যাঁ জানি, শুনছি সব। এইটা নতুন কি? ওই গাছের নিচ দিয়া গেলে এমনই হয়, এয়া সবাই জানে।
আপনি অনেক কিছু জানেন, আমরা সেটাই জানতে এসেছি।
না না, এইসব ব্যাপারে আমি কিছু জানি না।
দেখেন, আমরা জেনে এসেছি যে আপনি সব জানেন। আপনি একসময় ওই রাজবাড়ির কেয়ারটেকার ছিলেন, সেটাও জানি। এখন বলবেন নাকি পুলিশের কাছে যেতে হবে?
না না, পুলিশের কাছে যাওয়া লাগবে না, যতটুকু জানি ততটুকুই বলতেছি। আজ থেকে প্রায় 16-17 বছর আগের ঘটনা।
আমার তো মিট শেষ।
হ্যাঁ তো?
হ্যাঁ তো মানে কি? কি কথা ছিল?
কিসের কথা? কোন কথা?
মাথা মোটা কোথাকার, আমার মিটের পর আমাদের বেড়াতে যাবার কথা ছিল না?
ও আচ্ছা, কিন্তু মোটেও আমাদের এমন কোনো কথা হয়নি। আমি শুধু বলেছিলাম যে এখন অনেক কাজ আর সামনে তোমার মিট, এসব ঝামেলা শেষ হলে দেখা যাবে। দ্যাটস অল আই হ্যাভ টু সে।
আজ থেকে এই বাসার সকল প্রকার রান্নাবান্না অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
আচ্ছা বাবা ঠিক আছে, আমি কথা বলে দেখবো অফিসে কদিনের জন্য ছুটি পাওয়া যায় কিনা।
সময় হলো আপনার বাসায় ফেরার?
সরি সরি, আজকে একটু দেরি হয়ে গেছে, অফিসে ছুটির কথা বললাম তো, তাই ছুটি দিতে চাইলো, তবে কিছু কাজ আছে সেগুলো নাকি শেষ করতেই হবে, সেসব শেষ হলেই নাকি আমার সমস্যা নেই, তাই একটু দু একদিন কষ্ট করতে হবে আর কি।
আচ্ছা শোনো না, আজকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি বুঝলে।
কি স্বপ্ন?
একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা কেমন যেন ছিল, অনেক সুন্দর, তবে সুন্দরের মাঝেও কোথায় যেন একটা অস্বস্তি লেগেই ছিল। মনে হচ্ছিল সবকিছু আমার স্মুথলি যাবে না, কি যেন একটা নেগেটিভিটি, সঠিক সময়ের অপেক্ষা করে বসে আছে, কিছু একটা মরুভূমিতে মরিচিকার মতো, মানে সুন্দর কিন্তু ভয়ানক।
আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু স্বপ্নটা ছিল কি?
তুমি আর আমি একটা জায়গায় ঘুরতে গেছি, জায়গাটা কোথায় জানি না, একটা রাস্তা ছিল, রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর, রাস্তার দুধারে সারিবদ্ধ গাছ, কোথাও বট গাছ, কোথাও শিরিষ গাছ, আবার কোথাও ছোট ছোট বাড়ন্ত কাঁঠাল গাছ, গাছের উপরে যত দূর চোখ যায় ধান ক্ষেত, ক্ষেতে বিক্ষিপ্তভাবে কাজ করছে শত শত কৃষক, মাঝে মাঝে বাতাস বইছে, সব মিলে অদ্ভুত সুন্দর একটা রাস্তা। এমন সুন্দর রাস্তা কোথাও থাকে তা বিলিভই করা যায় না। রাস্তাটা অনেক বড় ছিল, পার হতে হতে আমাদের রাত হয়ে যায়,
রাতে হচ্ছে রাস্তাটা একদম ফাঁকা থাকে তা কিন্তু নয়, দু একটা করে বাইক গাড়ি বাস চলছে, তবে সব থেকে বেশি চলে ভ্যান গাড়ি। যেতে যেতে একটা জায়গায় হুট করে অনেক শান্ত হয়ে যায়, মানুষ নেই, পাশে ধান ক্ষেতের পরিবর্তে আখের ক্ষেত শুরু হয়। হঠাৎ সামনে অনেকগুলো লাইট দেখা যায়, কিছুটা এমন যে তিন চারজন লোক টর্চ নিয়ে আছে। আর ঠিক ওই সময় কি করে যেন ঘুমটা ভেঙে গেল, আমি কিছু বুঝলাম না।
ও আচ্ছা, তাহলে তো বলতে হয় তোমার সিক্সথ সেন্স অনেক ভালো।
কেন?
কারণ আমরা যে জায়গাটা যাব বলে ঠিক করেছি সেটা ঠিক এমনই একটা জায়গা, জায়গাটা অনেক সুন্দর। মেইনলি যাব যেখানে সেখানে একটা রাজবাড়ি।
কোথায় সেটা?
অংপুর, মানে রংপুরে, পীরগঞ্জ উপজেলার রায়পুর নামের একটা গ্রামে।
যাক, শেষ পর্যন্ত এই যান্ত্রিক শহর থেকে কিছুদিনের জন্য হলেও স্বস্তি পাওয়া যাবে। তা কবে যাচ্ছি আমরা?
আগামী পরশু রাত 10টায় রওনা দেব। পৌঁছতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে, সকাল হতে হতে পৌঁছে যাব।
আচ্ছা।
নীলা, এই নীলা, নীলা
এসে গেছি?
জি না।
তাহলে ডাকছো কেন?
রেস্টুরেন্টে এসে গেছি, ওঠো একটু ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে নেব, এরপর কোথাও থামবে না কিন্তু বাস।
ও আচ্ছা।
আমাকে ঘুমোতে বলে নিজেই ঘুমিয়ে গেছো?
কখন যে ঘুমিয়ে গিয়েছি টেরই পাইনি।
তা পাবে কেন, ইচ্ছে মতন পেট উল্টায় নাক ডেকে ঘুমাচ্ছিলে।
মোটেও আমি নাক ডেকে ঘুমাই না, এসব মিথ্যা অপবাদ দিবা না আমার উপর।
হয়েছে, এখন চলো, বেশি সময় নেই হাতে, আধা ঘন্টার মতন থামবে বাস।
কে যেন একটু আগে বলছিল এবার ট্যুরে গিয়ে একদম ঝগড়া করবে না?
বলেছিলাম বটে, কিন্তু পরে ভেবে দেখলাম তোমার সাথে ঝগড়া না করলে আমার ভাতই হজম হবে না।
থাক, এত দাঁত দেখাতে হবে না। কটা বাজলো বলো তো?
2টা বাজে 2টা।
আচ্ছা চলো। খাবারগুলো বেশ মজা ছিল তো?
হ্যাঁ, এখানকার গরুর মাংসটা অনেক মজার, অনেকের কাছেই শুনেছি।
আর কতক্ষণ লাগবে বলো তো?
নট টু লং, সব মিলিয়ে আর 4 ঘন্টার মাঝেই রাজবাড়ি পৌঁছে যাব।
আরো 4 ঘন্টা? মরে যাব আমি।
কে যেন জার্নি জার্নি করছিল 2 সপ্তাহ ধরে।
শোনো, একদম মজা নিবা না, ভালো হবে না কিন্তু। কি হলো, কিসের শব্দ হলো এত জোরে?
বসো বসো, আমি একটু দেখে আসি তো কি হলো। বাসের চাকা পাংচার হয়ে গেছে, একটু সময় লাগবে ঠিক হতে।
একটু বলতে কতক্ষণ লাগবে?
সঠিক বলা যাচ্ছে না, ওদের এক্সট্রা একটা চাকা আছে কিন্তু একসাথে দুপাশের 2টা চাকা ব্লাস্ট হয়েছে। তাদের পরের বাসে এক্সট্রা চাকা থাকলে সেখান থেকে নেওয়া হবে, পরের বাস আসতে 1 ঘন্টার মতন সময় লাগবে বুঝলে।
মানে কি, এতক্ষণ আমরা কি করবো এখানে বসে বসে?
কি আর করবো, চলো একটু আশপাশটা ঘুরে দেখি।
চলো।
কোন দিকে যাবো বলো তো?
এদিকটাতে তো অনেক গাছ, মনে হচ্ছে বাগান টাগান।
ওই দিকটাতে দেখো কত সুন্দর একটা পুকুর, স্বচ্ছ পানি। আচ্ছা কিন্তু এত সুন্দর একটা জায়গায় মানুষ এত কম কেন?
ওই যে একটা ছোট মাচার ঘর, কেমন একটা আধ্যাত্মিক আধ্যাত্মিক পরিবেশ। চল না ভিতরে দেখে আসি কেউ আছে কিনা।
তুমি যাও, আমি একটু পুকুর পাড় থেকে চোখ মুখ ধুয়ে তারপরে আসছি।
আচ্ছা দেরি করো না কিন্তু। কেউ আছেন বাড়িতে? আমাদের বাস নষ্ট হয়ে গেছে, তাই হাঁটতে হাঁটতে এদিকে এসছি। কেউ আছেন বাড়িতে? হ্যালো, কেউ কি আছেন? কেমন আছেন? আমার নাম নীলা, আপনার বাড়িটা খুব সুন্দর। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি কি বিরক্ত হয়েছেন? শুনুন, কি এটা আমাকে কেন দিচ্ছেন? আরে কোথায় যাচ্ছেন আপনি, এটা আমাকে কেন দিলেন? এই যে শুনুন,
কি হয়েছে?
ও তুমি, একজন বৃদ্ধা মহিলা। আমি এসে ডাকায় মহিলাটা বের হয়ে আমার কাছে এসে পলক না ফেলে আমাকে কিছুক্ষণ দেখে কোনো কথা না বলে ভিতরে চলে গেল। আবার কিছুক্ষণ পরে সে আমাকে এই চিরকুটটা দিয়ে কিছু না বলে আবার চলে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই, আর বেরো হচ্ছে না।
দেখি তো কি লেখা আছে এই কাগজে।
জানি না, আরবি অক্ষরে কি যেন লেখা।
কই দেখি, আমাকে দাও।
এই যে,
কোথায় আরবিতে লেখা, এটা তো বাংলায়।
কই দেখি,
এভাবে কেড়ে নেবার কি আছে, আমি দিতাম না নাকি।
কোথায় বাংলা, এই তো ক্লিয়ার আরবিতে লেখা। অন্ধ
মানে কি, কই দেখি, এই তো বাংলা লেখা। আমি না, আমি না, তুমি অন্ধ হয়ে গেছো নীলা।
ভালো করে দেখো মিজু, এইমাত্র আরবিতে লেখা ছিল, বাংলা হয়ে গেল কিভাবে।
তুমি আসলে ঠিক মতন ঘুমাওনি নীলা, সেজন্য হয়তো তোমার হ্যালুসিনেশন হচ্ছে। আর তাছাড়া জায়গাটা একটু বেশি নীরব, সব মিলিয়ে তুমি একটু ম্যানিপুলেটেড হয়ে গেছো।
আচ্ছা কাগজে কি লেখা দেখো তো।
একটা কবিতার মতো, ফিরে যাও আমার দুয়ার থেকে ধিক্কার কুড়িয়ে, ফিরে যাও, তোমাদের চোখে তুলে রাখবার ইচ্ছে মৃত টিকটিকি হয়ে আছে, বুকে নেব না উৎফুল্ল, বলে দিচ্ছি ছলা কলা ব্যর্থ হবে। বিসমিল্লা খান যতই বাজান তার পুষ্পিত সানাই, তোমাদের হাত ধরে আনব না বাসরে কখনো, তোমরা তো উচ্ছিষ্ট উর্বশী, ফিরে যাও, ফিরে যাও, যে পথে এসেছো সে পথে ফিরে যাও, ফিরে যাও।
সেসব কেন লিখেছে বলতো, আমার না কেমন ভয় ভয় লাগছে, সবকিছু প্রথম থেকে কেমন যেন উল্টাপাল্টা। চলো মিজু, তার থেকে আমরা ফিরে যাই।
আরে ধুর, তুমি কি পাগল হয়ে গেলে নাকি, কে না কে কি সব লিখেছে এখন তাই নিয়ে পড়ে আছো, এমন কিছু না।
কিন্তু প্রথমে আমি অমন স্বপ্ন দেখলাম, তারপর বাস এমন মাঝ রাস্তায় থেমে গেল, তারপর অদ্ভুত এমন একটা মানুষ অদ্ভুত কিছু লিখে দিয়ে গেল, আমার এসব ঠিক মনে হচ্ছে না মিজু।
তুমি অযথা বেশি করে ভাবছ, খুব সম্ভবত ভদ্রমহিলা কবিতা টবিতা ভালোবাসেন আর থাকেন এখানে একা একা, তোমাকে পেয়ে একটা লেখা দিয়েছে, অথবা এমনও হতে পারে যে কোনো কবির লেখা কবিতা কপি করে দিয়েছে। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, আমরা আমরা পাশেই আছি, হ্যাঁ 5 মিনিট অপেক্ষা করুন, আমরা আসছি।
কে?
ওই বাস থেকে ফোন দিয়েছিল, বাস ঠিক হয়ে গেছে, আমাদের জন্য দাঁড়িয়ে আছে, চলো জলদি করো।
যাবো বলছো?
পাগলের মতন কথা বলো না তো নীলা, তুমি কি এখনো বাচ্চা আছো, চলো তাড়াতাড়ি চলো।
আচ্ছা চলো।
কি হলো বলো তো, ওভাবে বারবার পেছনে তাকাচ্ছ কেন?
না কিছু না, চলো।
গাড়ি ঠিক হতে হতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। নীলার মাথায় অনেক কিছু চলছে। সে বৃদ্ধ মহিলার বাড়ি থেকে ফেরার পথে নীলার বারবার মনে হচ্ছিল যে পেছন থেকে নীলাকে কেউ যেন ডাকছে, কিন্তু পেছনে ফিরে তাকালেই তার মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, কিন্তু আবার যখন সামনের দিকে যাচ্ছে তখনই নীলার মনে হচ্ছে পেছন থেকে কেউ তাকে ডাকছে। এসব ভাবতে ভাবতে তখন যেন ঘুমিয়ে পড়ল নীলা, তার ঘুম ভাঙল মিজুর ডাকে। প্রথম পর্ব শুনলাম আমরা মৃত্যুযাত্রা, সেখানে আমরা দেখেছি যে 3 বন্ধু যারা চারুকলায় পড়ে তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে সেসব জায়গায় ছবি এঁকে নিয়ে আসতে হবে, ছবিতে এমন হতে হবে যেটাতে হিস্ট্রি কালচার সবকিছুই থাকে তার মধ্যে। তো তেমনি কি সেই 3 বন্ধু রওনা দিয়েছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার উদ্দেশ্যে, যেখানে একটি রাজবাড়ি রয়েছে, যেখানে আমরা বিভিন্ন ঘটনা দেখেছি, সেখানে পৌঁছে তাদের কি হয়েছে তারপরে আমি আর না বলি। আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি মৃত্যুযাত্রার, আসুন তাহলে দেখি দ্বিতীয় যাত্রায় আমাদের জন্য কি অপেক্ষা করছে। আপনি শুনছেন কুয়াশা এবং সঙ্গে আছি শর্মিন।
নীলা, আয় নীলা, ওঠো, আমরা প্রায় পৌঁছে গেছি, ওঠো না, এই আর 2-1 মিনিটের রাস্তা বাকি। প্রায় 8টা বাজে চলবে। এই তো এসে গেছি, নামো।
বাবা অনেক অন্ধকার হয়ে গেছে তো, আর কেমন শীত করছে।
প্রকৃতি ঘেরা জায়গা, শীত তো করবেই।
এখান থেকে আমরা আবার কিভাবে যাব?
লোক আসবার কথা রাজবাড়ি থেকে।
কই তোমার সে লোক?
দাঁড়া দাঁড়াও, ফোন করে দেখি। হ্যাঁ হ্যালো বুলু মিয়া, আমি আমি মিজু আতিক বলছিলাম। আমাদের কদিন রাজবাড়িতে থাকার কথা ছিল।
রাজু সাহেব যে কইছিল আপনি কি সেই?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ও কই আছেন আপনারা?
আমরা বাস কাউন্টারেই আছি, আপনি একটু কষ্ট করে এখানে আসলে ভালো হতো।
আচ্ছা আমি ভ্যান নিয়ে রাস্তার এপাকে আসি তো, ঘুরি ওদিক যাচ্ছি, হারান।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন পাগলের মতো?
না কিছু না, এমনিতেই একটু হাসতেও পারবো না নাকি?
আরে যাবে না তো বলিনি, কিন্তু অকারণে কেন হাসছো সেটা তো একটু বলবে।
অকারণে তো হাসিনি, কারণেই হেসেছি, কিন্তু সেটা তোমাকে বলা যাবে না।
তাহলে অন্তত আমার কাছে তো অকারণেই।
তা কি বললো বলু মিয়া?
উনি রাস্তার ও পাকে আছেন, আসছে।
ও আচ্ছা।
ক্ষুধা লেগেছে, কিছু খাবে?
কেন, যেতে যেতে কিছু পাওয়া যাবে না?
তা যাবে, ওই ভ্যান চলা শুরু করার পর 20 মিনিট পর্যন্ত যা চাবে তাই পাবে, তারপর শুরু হবে একেবারে খাঁটি গ্রাম। রাস্তার দুধারে গাছ ছাড়া আর বাড়ি ছাড়া কিচ্ছু পাবে না।
ও আচ্ছা, তাহলে কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে নাও, মুখে দিতে দিতে যাওয়া যাবে। দিন হলে কত ভালো হতো, সব দেখতে দেখতে যেতাম। এত রাতে এত অন্ধকারের মাঝে যাওয়া আর চোখ বন্ধ করে যাওয়া একই কথা।
আলো থাকতেই তো যেতাম, কিন্তু ওই যে মাঝখানে বাসের চাকা পাংচার হওয়াতেই তো সবকিছু ভেস্তে গেল।
হয়েছে হয়েছে, তুমি এখন অফ যাও।
স্যার আপনি কি মিজু স্যার?
জি হ্যাঁ, আপনি বুলু মিয়া?
হ্যাঁ স্যার, মুই বুলু মিয়া।
ও আচ্ছা, তা কই আপনার ভ্যান গাড়ি কোথায়?
বাইরেই আছে, আসেন।
আচ্ছা চলেন।
আচ্ছা চাচা, আমাদের পৌঁছতে আর কতক্ষণ লাগবে বলেন তো?
আর বেশি সময় লাগবার নাই, চোখ মিলিয়ে আর ধরেন 8 ঘন্টা লাগবি।
সবকিছু দেখে এই কদিনে একদম বদলে গেছে, ফাঁকা জায়গাগুলো সব দোকান পাট হয়ে গেছে। আচ্ছা চাচা, এখানে শহীদ মিনার কবে হলো বলেন তো? এখানে না পুরনো পুরনো বেশ কয়েকটা ঘর ছিল, আর খুব সম্ভবত ভূমি অফিস ছিল, রাইট?
হ্যাঁ ভূমি অফিসই আসিল, বেশি দিন হয় না শহীদ মিনার হওয়া, এই তো 6 মাস আগে হচ্ছে।
কেন্দ্রীয় শহীদ মিনার কি এখনো রোভ কলেজেরটাই আছে নাকি এটা হয়েছে?
না এখন এডাই মূল, বই মেলাও এডার ভেতরেই হয়।
আরে এখানে নতুন ব্রিজ হলো কবে? পুরাতনটাও আছে দেখি এখনো।
পুল তো মেলা দিন আগে হচ্ছে, পুরাতনটার অবস্থা তো মেলা খারাপ।
ওমা এদিকটা তো অন্ধকার কেন, আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই, শুধু গাছ আর ধান ক্ষেত।
এদিকটা এমনই, শুধুই গাছ। শোনো এই রাস্তাটা না দিনে যতটা সুন্দর রাত্রে ঠিক ততটাই ঝমঝমে।
ভয় নাই, এই রাস্তায় মেলা রাত পর্যন্ত মানুষ আসা যাওয়া করে, রাতের 12টা পর্যন্ত ভ্যান রিক্সা চলে, আর তাছাড়া এই রাস্তায় কোনো সমস্যা নাই, চোর ডাকে তো নাই।
তা না থাক, কিন্তু রাস্তায় স্ট্রিট লাইট 2 একটা করে রাখা তো অত্যন্ত দরকার, সরকার এসব দেখে না?
সরকার ঠিকই দেখে, কিন্তু এলাকার লোকজন দেখে না।
ও মা এই রাস্তা তো শেষ হওয়ার কোনো নামই নেই, আর কতক্ষণ? সামনে আবার দেখি পাট না আখের ক্ষেত।
ওগুলা কুষ্ঠের ভেউ, কুষ্ঠের ভেউ গুলা পার হইয়া 2 মিনিট গেলেই রাজবাড়ি।
কুষ্ঠের ভেউ আবার কি জিনিস?
আহা, আখকে কুষর বলা হয় আর ক্ষেতকে বলা হয় ভেউ।
ও আচ্ছা, কি অদ্ভুত নাম বাবা।
এই গাছ দুটো এখনো আছে?
এত বড় বড় কিসের গাছ এই দুটো? দানবের মতো দাঁড়িয়ে আছে, দেখেই তো গায়ে কাটা দিয়ে উঠলো।
এগুলো আম গাছ।
আমের গাছ এত বড় হয়?
চাচা এই ডান দিকে গেলে একটা বিশাল পুকুর ছিল না, আছে এখনো?
হ্যাঁ আছে, এখন মাছ চাষ করে।
ও আচ্ছা,
এটি নামা লাগবি, রাস্তা কাটছে তো, তাই এটি থাকিয়ে না হাঁটি যাওয়া লাগবি।
এত টায়ার্ড অবস্থা আবার হাঁটাহাঁটি?
বেশি না, 1 মিনিট হাঁটলেই হবি।
যাচ্ছি কই আমরা, মনে তো হচ্ছে জঙ্গলে যাচ্ছি। মিজু তুমি জানো তো কই যাচ্ছ, নাকি শুধু শুধু যাচ্ছই? আমার কেমন জানি লাগছে আমি আর যাব না।
আরে না ঠিকই যাচ্ছি, এগুলো জঙ্গল না, বড়ই গাছের বাগান। ওই তো ওই যে ঘর দেখা যাচ্ছে,
এটি তো মানুষের থাকা মানা, খালি আমিই থাকি দেখাশোনার জন্য। রাজু সাহেব আপনাদের থাকার ব্যবস্থা করে দিছে, ওই যে ওই ঘরটা দাঁড়ি মুসি ঠিক করে দিছি, ওটাতেই থাকবেন আপনারা।
নীলা তুমি কি একটু ঘুরে দেখতে চাও?
না বাবা, এই রাতে অচেনা জায়গায় আর ঘোরার কোনো দরকার নেই। এটা জমিদার বাড়ি কম, জঙ্গল বাড়ি বেশি মনে হচ্ছে আমার। আর তাছাড়া এমনিতেও আমি অনেক টায়ার্ড।
আপনারা ঘরে ঢুকেন, আমি পানি দিয়া ডাকতেছি।
হ্যাঁ হ্যাঁ, দিয়ে যান। আরে এটা কিছু না, একটা চামচিকা, তাও আবার ছোট্ট।
কি সব জায়গায় এনেছো তুমি আমার? এই শেষবার, আর কখনো যদি আমি তোমার সাথে কোথাও গেছি।
ভিতরে তো অন্ধকারের জন্য কিছু দেখতে পাচ্ছি না।
আমি বুলু মিয়া, আলো দিবার ভুলে গেছি, দিবার আসলাম।
এভাবে হুটহাট করে এসে কানের কাছে কথা বলবেন না বিড়ালের মতো। মানুষ মানুষের মতো আসবেন বলে দিচ্ছি।
মাফ চাই, চুপচাপ জায়গা তো, তাই থাকতে থাকতে চুপচাপওয়ালা অভ্যাস হয়ে গেছে।
সে আপনার যে অভ্যাসই থাক, আমি সেসব বুঝি না, আর এমন করবেন না।
আচ্ছা, আপনাদের খাবার দিয়া দিছি, খায়া ঘুম পারেন, মেলাখানি রাস্তা পার হয়ে আসেন। স্যার, স্যার, ও স্যার, উঠেন, সকাল হয়ে গেছে তো।
তো সকাল সকাল কেন ডাকছি সে?
দাঁড়াও আমি দেখছি। কি ব্যাপার বুলু মিয়া, এত সকাল সকাল ডাকছেন কেন বলেন তো?
সকাল কই স্যার, বেলা হয়ে গেছে, 8টা বাজে তো।
8টা বেলা, আপনাকে যে কি করে বোঝাই 8টা কি বেলা।
কিছু কইলেন স্যার?
না কিছু না, আপনি যান।
আচ্ছা স্যার, পানি খাবার সব রেডি করে রাখছি, উঠি হাত মুখ ধুয়া খায়া নেন গরম গরম, না হলে ঠান্ডা হয়ে যাবি। যে ঠান্ডা পড়ছে, আয়।
বেশ ভালোই শীত করছে দেখছি। আচ্ছা আপনি আসুন, আমরা বের হচ্ছি কিছুক্ষণ পর।
কি হয়েছে, এতক্ষণ ধরে কি মিটিং করছিলে?
আরে তেমন কিছু না, খাবার দাবার দেয়া হয়ে গেছে, উঠে পড়ো, খেয়ে একটু আশপাশটা ঘুরে দেখো, শীতের সকালে এখানে হাঁটতে ভালোই লাগবে। একটু পরে আবার রোদ উঠে গেলে আর বাইরে থাকতে ইচ্ছা করবে না।
উঠছি। দেখেছো, ঠিকই ভেবেছিলাম, এটা রাজবাড়ি না, আস্ত একটা জঙ্গল বাড়ি, পেছনে জঙ্গল ছাড়া আর কিছুই দেখছি না।
আহা, শুধু জঙ্গলটাই কেন দেখছো, আশেপাশটা একটু দেখো না।
ঘরগুলো বেশ সুন্দর করে বানানো, নকশাগুলো বেশ চমৎকার, প্রত্যেকটা ঘরের পাশেই গাছ আছে।
সব থেকে সুন্দর কোন ব্যাপারটা বলো তো?
ওই বটগাছটা, চারপাশে থাকা ঘাস ভর্তি জায়গা, আর মাঝখানে একটা বিশাল বটগাছ, একটা দোলনা আটকানো থাকলে বেশ হতো।
আচ্ছা হয়েছে, এখন চলো।
কোথায়?
এখানে আসবার সময় বলেছিলাম না যে একটা পুকুর আছে ওখানে,
চলো। বাহ, পুকুরটা তো অনেক বড়, পানিগুলো কি স্বচ্ছ। এই চল না পুকুরে সুইমিং করি।
আরে না, ঠান্ডা পানি, তার উপর প্রায় সন্ধে হতে চলেছে।
না আমি নামবো। মিজু, এই মিজু।
হ্যাঁ বলো।
কি হয়েছে, এমন ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল কেন, কখন থেকে ভুতোচ্ছি?
না ওই ওদিকে পানিগুলো দেখো তো, কেমন লাল হয়ে আছে কেন?
কোথায় কোন পানি লাল?
ওই যে, ওই যে ওখানে তোমার তোমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে যেখানে।
কই, আমি তো কিছু দেখছি না।
ও আচ্ছা আচ্ছা, চলো চলে যাই, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাব তো, একটু বেশি সময় লাগবে।
ওকে চলো। এগুলো সেই আম গাছ দুটো না? এগুলো আমার দিকে হয়ে তাকিয়ে আছে কেন, আমি যাব না।
হঠাৎ কি হলো তোমার, তোমার দিকে দেখছে যাবে না মানে কি?
আমরা অন্য রাস্তা দিয়ে যাই না, আমার কেন যেন মনে হচ্ছে গাছ দুটো নিচ দিয়ে যাওয়া ঠিক হবে না, গাছগুলো আমার ওখানে যাবার অপেক্ষা করছে, আমি যাব না।
বাচ্চাদের মতন কথা বলো না তো, চলো।
মিজু, আমার কেন যেন মনে হচ্ছে আমাকে কিছু একটা বিকর্ষণ করছে, এই মোড়টা হেঁটে পারোতে আমাকে কষ্ট হচ্ছে, হঠাৎ শরীরটা ভারী ভারী লাগছে।
দুপুরের পর থেকে আর কিছু খাওনি হয়তো, আর একটু কষ্ট করো প্লিজ।
নামলো আমাদের পিছনে গাছ থেকে।
আরে কিছু না, বেড়াল।
না বেড়াল না, তুমি একটু দেখো না পেছনে কে আমাকে আমাকে টানছে।
শোনো, চলতি পথে হঠাৎ করে পেছনে তাকাতে হয় না, চলো আমি তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছি।
ওয়াও, এত সুন্দর রাস্তা, এত বড় বড় গাছ, রাস্তায় কোথাও রোদ নেই। আরে আমগাছ দুটো রাতে এত ভয়ঙ্কর, কিন্তু এখন এত সুন্দর লাগছে। মনে হচ্ছে দুটা গাছে দুটো রশি বেঁধে রাস্তার মাঝখানে একটা দোলনা বানিয়ে দোল খেলে জীবন সার্থক হয়ে যেত।
আর এই গাছ দুটো কি রাত্রে এত ভয় পাচ্ছিলে?
ভ্যান গাড়িটা তো জোরে চলছে কেন, আস্তে আস্তে যেতে বলো না।
আরে ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে, আলো কমতে শুরু করছে, বাড়িতে তো ফিরে যেতে হবে নাকি?
সুন্দর বাতাস, চলো না হেঁটে হেঁটে যাই, এত সুন্দর বাতাসে খালি পায়ে না হাঁটলে তো সব বৃথা।
চলো, যদি হাঁটতে পারো তাহলে আমার তো কোনো সমস্যা নেই।
সামনে কতগুলো আলো দেখা যাচ্ছে না আম গাছ দুটোর কাছে?
হ্যাঁ তাই তো মনে হচ্ছে, গাছ দুটোর পাশে রাস্তা থেকে নিচে খেতে দুই তিনজন মানুষ টর্চ হাতে আছে মনে হচ্ছে।
মিজু, আমার না কেমন ভয় লাগছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে, বিকর্ষণ অনুভব করছি। আমি স্বপ্নটিকে এমনই দেখেছিলাম, ওখানে কিছু একটা ঠিক হচ্ছে না, আমি ওখানে যাব না।
তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, কালও তো এমন হয়েছিল, কই কিছুই তো হয়নি। চলো আর একটু এগুলোই দেখতে পারবে, জুতোগুলো পরে নাও।
আমি যাব না, আমি অন্য কোনো রাস্তা দিয়ে যাই না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা না হয় যাব, কিন্তু একটু এগিয়ে দেখি কি হচ্ছে।
কয়েকজন দাঁড়িয়ে কি যেন করছে, আমার কেমন যেন লাগছে মিজু, চলো আমরা চলে যাই।
আচ্ছা চলো।
এক মিনিট, ওখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে না?
হ্যাঁ বাচ্চাই তো, বাদ দাও এসব ঝামেলার মধ্যে পড়ার কোনো দরকার নেই, চলো আমরা অন্য রাস্তা দিয়ে যাই।
না না, সকালে মাইকে অ্যানাউন্স হচ্ছিল শোনোনি, একটা বাচ্চা নাকি হারিয়ে গেছে, আমার মনে হচ্ছে এটাই সেই বাচ্চা, আমাদের বাচ্চাটাকে বাঁচানো উচিত।
পাগল হয়ে গেছো নাকি, এখানে কতগুলো মানুষ অন্ধকারে কি নাকি করছে, ওখানে গিয়ে কিচ্ছু হবে না, তার চেয়ে চলো ফিরে যাই, গিয়ে না হয় থানায় যোগাযোগ করার ব্যবস্থা করছি।
কি বলছো তুমি, একটা বাচ্চাকে এভাবে রেখে চলে যাব? বাচ্চাটা যদি আমাদের হতো, এমনও তো হতে পারে তারা আমাদের রেখে ভয় বাচ্চাটাকে রেখে পালিয়ে যাবে।
ও গড, আচ্ছা ঠিক আছে চলো। ওখানে কারা আপনারা, কি করছেন? আরে আলো সরান চোখ থেকে।
মিজু, দড়িতে দড়িতে কিছু একটা ঝুলছে।
পরদিন সকালে সারা গ্রামে হইচই পড়ে যায়। আম গাছে দুপাশে দুই গাছ থেকে একটি করে রশি টেনে ঠিক রাস্তার মাঝখানে একটা লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। লাশটার কারণ নয় নীলার, আর মিজুকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশের রিপোর্ট অনুযায়ী রাত আনুমানিক 10টার দিকে পুলিশের একটি টহলরত গাড়ি রায়পুর যাওয়ার পথে লক্ষ্য করে একজন লোক মিলে একটা লাশ আম গাছে ঝুলিয়ে দেয় এবং দুইজন লোক মিলে আরেকটা বডি কাঁধে করে উঠিয়ে নিয়ে যেতে থাকে, যা বস্তুত মিজু আতিকের এবং খেতে একটা 6 বছরের বাচ্চার শরীর পড়ে থাকে। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী নীলাকে প্রথমে মাথায় আঘাত করে অজ্ঞান করা হয়, তারপর তার শরীরের বেশ কটি ধমনী কেটে দিয়ে ঝুলিয়ে দেয়া হয়। 6 বছরের বাচ্চাটিকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করানো হয়। বাচ্চাটিকে বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার বাবা মা এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল। আর আতিক মিজুকে অজ্ঞান অবস্থায় পায়, তাকে নিয়ে যাবার সময় পুলিশের সামনে পড়া বডি রেখে আসামি দুজন পালিয়ে যেতে চেষ্টা করলে অন দ্য স্পট গান শুটে মারা যায় এবং বাকি একজন আক্ষেপের কারণে পালিয়ে যেতে সক্ষম হয়। ধারণা করা হয় যে আপাত দৃষ্টিতে এটা একটি ছিনতাই, কারণ নীলার শরীরের সমস্ত গহনা মিজু আতিক এবং নীলার সেলফোন আসামিদের ব্যাগে পাওয়া যায়, বাকি একজনের খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি, তাই পুলিশ রিপোর্টে ছিনতাই থেকে যায়। কিন্তু আসলে কি এটা শুধুমাত্র একটা সামান্য ছিনতাই নাকি অন্য কিছু? যদি ছিনতাই হয়েই থাকে তাহলে একটা বাচ্চাকে কেন আগে থেকে অজ্ঞান অবস্থায় রেখেছিল, আর কেনই বা মিজু আতিককে খুন করে ঝুলিয়ে দেবার পরিবর্তে সাথে করে নিয়ে যাবার চেষ্টা করছিল? এসবের রহস্য কি রহস্যই থেকে যাবে নাকি সত্যের উন্মোচন হবে? এ ঘটনার পর মিজু আতিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং একরকম পাগলই হয়ে যায়। তারপর থেকে রাজবাড়িতে প্রতি রাতে কান্নার আওয়াজ পাওয়া যায়, সেখানে কেউ থাকতে পারে না, শুধু মিজু আতিক ব্যতীত। এবং ওই রাতের পর থেকে ওই রাস্তায় রাত 11টার পর যারাই একা একা আম গাছ জোড়া পার হতে যায়, তাদের সবাই হয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, নতুবা তার লাশ পরদিন সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই সবকিছু ইমাম খুলে বলল রাহাতকে। দ্বিতীয় পর্বে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, আর আমার মনে হয় আমি সবাইকে কথা বলে আর বিরক্ত না করে একদম শেষ পর্বে চলে যাই, যেখানে সব রহস্যের সমাধান রয়েছে। আসুন তাহলে শেষ পর্ব শুনবো মৃত্যুযাত্রা। আর আপনার সাথে আছি আমি আজিজ শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও, যেখানে চলছে আপনার প্রিয় অনুষ্ঠান কুয়াশা।
আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। তাহলে এর সাথে আমার কি সম্পর্ক? আমার সাথে কেন এমন হচ্ছে? আর সে এতদিন এত মানুষকে মেরে ফেলেছে, আমার বন্ধুকেও মেরে ফেলেছে, তাহলে সে আমাকে কেন মারল না?
না, ওই গাছগুলোর নিচে একলাই না গেলে কেউ মরে না, দুইজন বা তার বেশি কেউ গেলে আর কিছুই করে না।
না, আমি তো অনেকবার একা গিয়েছি।
একা গেছিলেন মানে? আমার একটু খুইলে কোন তো কাহিনী।
এখানে আসার পর থেকেই আমার সাথে কিছু না কিছু হচ্ছে। কখনো রাতে কান্না শুনেছি, কখনো ঘুম থেকে উঠে দেখেছি আমি ওই গাছগুলোর নিচে পড়ে আছি, আবার কখনো আমি আমার নিজের ইচ্ছের বিরুদ্ধে হেঁটে হেঁটে ওই গাছগুলোর নিচে যাচ্ছি।
আচ্ছা, আপনি কইলেন যে আপনি ওইখানে এক মাইয়ারে ঝুলি থাকতে দেখছেন, ক্যাঙ্কা করি দেখছেন কোন তো?
আমরা যখন প্রথম দিন রাতে তিনজন মিলে ওই গাছটার কাছে যাই, সেদিনই আমরা তিনজনই ওই গাছে একজন মেয়ে চলে থাকতে দেখি, আর পরের দিন থেকে আমাদের সাথে অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে শুরু করে। তারপর ব্যাপারগুলো যখন অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, তখন আমরা আবার সেখানে ব্যাপারগুলো যাচাই করতে যাই। কিন্তু সেদিন আমার আর মিমের খেয়ে বের হতে একটু দেরি হচ্ছিল, এই জন্য সুশান্ত একাই আগে থেকে যে দেখতে চায় কাহিনী কি। তখন আমরা কেউ জানতাম না ওই রাস্তায় মানুষ মারা যাওয়া সম্পর্কে, কিন্তু একটু পরে আমরা যাবার পরে দেখি ওই কাছে একই সাথে সুশান্ত আর একটি মেয়ে ঝুলে আছে, আর মেয়েটার মুখ বাঁকিয়ে অদ্ভুত একটি হাসি।
আচ্ছা, তখন আপনার সাথে কি আপনার বান্ধবী আসিল?
হ্যাঁ ছিল, তবে ওই হাসি দেখার পরে আমি আমি দুজনে অজ্ঞান হয়ে যাই, আর জ্ঞান ফেরার পরে আমি আমাকে পাই রাজবাড়িতে একটা বট গাছের নিচে, আর মিম ওই গাছগুলোর নিচেই ছিল।
কিন্তু এর আগে কেউ কোনো মাইয়ারে পটিতে ঝুলে থাকতে দেখে নাই, আর যদি দেখাও থাকে সে আর বাঁচতে পারে নাই। আপনি তাহলে ক্যাঙ্কা করি দেখলেন, আর আপনি বললেন যে আপনার বন্ধু মরার দিন আপনি অজ্ঞান হয়ে আসছিলেন রাজবাড়ি, আর আপনার বান্ধবী আসিল গাছের নিচে, মানে আপনার বান্ধবী বাকিটা সময় ওটি একলাই আসিল। তাহলে আপনার কোন কারণে সে আগে থাকি কিছু করে না, আর আপনার বান্ধবী মরল না কেন, বা কোনো ক্ষতি হইল না কেন?
জানি না, আমি কিছু জানি না কেন আমার সাথে এমন হচ্ছে, আর কেন সব হিসেবের পরে আমি বেঁচে আছি আমি জানি না। আর সুশান্ত মরে যাবার দিন তো আমরা দুজন গিয়েছিলাম, সুতরাং আমাদের একজনের মানসিক ভারসাম্য হারানোর কথা, আর আরেকজনের মারা যাবার কথা, কিন্তু কারোরই কিছু হলো না কেন?
আচ্ছা, এক কাজ করেন, আপনি কাইল আপনার বান্ধবীরে নিয়ে আবার যায়, আগে যেহেতু মারে নাই আর মারবে না, আমার মনে হয় আপনারে কিছু কইতে চায়।
ঠিক আছে।
কেটা কেটা বাইরে এত রাইতে?
চল আমার সাথে চল।
ভাগ দিনি ভেতর,
সব ঠিক হয়ে গেছে, চল তোর ভাগ ধরে দেই।
ঠিক হয়ে গেছে মানে?
ঠিক হয়ে গেছে, আর তোরে এই মসজিদে থাকতে হইব না, এখন তুই মুক্ত, যেখানে ইচ্ছা যাইবার পারিস, কেউ তোরে মারতে আইব না।
সত্যই মোর কোনো ভাগ লাগবো নাই, মোর কোনো টাকা পয়সার দরকার নাই, মুই শুধু বাঁচবার চাই, মুই শুধু এই গ্রাম থেকে বাইর হবার চাই।
এমনি যা, পালা পালা জীবন লয়া।
দেখি এ মুই কঠে আসলু, এত এত আম গাছ কেটি, কেটা কেটা ওদিকে কেটা, এর কি করতেছে? বাইর হওয়া ভালো হবে নাই কিন্তু।
ভালো কিছু হয় না, সবই তো খারাপই হয়।
যা হয়েছে সেখানে মোর কোনো দোষ নাই, সব আপনার প্ল্যান। আপনি আপনার বউয়ের ইন্স্যুরেন্সের টাকার লোভে ওরে খুন করার প্ল্যান করছেন। আরে কই গেল, এখনই তো আসিল, চোখের পাতা ফেলতে কেমনে হওয়া হই।
ও মা, এত লাশ কইতে পড়তেছে, তার পাশে এত লাশ ঝুলে আছে কেন? আমি কই আইলাম? আল্লাহ আল্লাহ বাঁচাও।
এরা তো ওরা যারা সব আম গাছে বইরা গেছে, আমারে মাফ কইরা দেন, আমার কোনো দোষ নাই।
পালানোর চিন্তা করতেছিস? এতগুলা মৃত্যু পিঠা যাবে বলতে চাচ্ছিস? এরা কেউ চায় না তুই চলে যা, সবাই চায় তুই মর।
স্বপ্ন দেখলো যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম থেকে মুখ চাইতে হবে। ওই চ্যাংরাটা, ওই চ্যাংরাটাই পারে মুখ বাঁচাবার। ওর সাথে যে থাকে তারে ওই নীলা কিছুই করে না। আজ ওই চ্যাংরা আর ওর বান্ধবী ভিড় যায়া যদি বাঁচি আসে তাহলে মোর ধারণাই ঠিক, ওই চ্যাংরার মাঝে এমন কিছু আছে যার জন্য ওরে মারবার পারে না, আর ওর সাথে যাই থাকে তাকেও মারবার পারে না।
এরপর মিম কোনোভাবে এর গাছে নিচে যেতে রাজি হয় না। যা এতদিন ওদের সাথে হয়েছে আর যা ওই দিন রাতে মিম দেখেছে তারপর না যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু তবুও রাহাত অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে মিমকে নিয়ে যায়। আগের দিনের মতো সেদিনও রাহাত এবং মিম গাছ দুটোতে একটা মেয়ের লাশ ঝুলে থাকতে দেখেছিল এবং মেয়েটির মুখে হাসি দেখে এবং আগের দিনের মতো আবার তারা অজ্ঞান হয়ে যায়। কিন্তু এবার সকালে ঘুম থেকে উঠে তারা নিজেদের আলাদা আলাদা পায় না, তারা যেখানে অজ্ঞান হয়েছিল সেখানে আবার নিজেদের পায়। এসব কথা রাত সকালে গিয়ে ইমাম লুলু মিয়াকে বলে দেয়। সব শুনে লুলু মিয়া শিওর হয় যে রাহাতের সাথে থাকলে তাকে নীলা কিছুই করবে না। রাহাতের সাথে গ্রাম থেকে পালানোর জন্য লুলু মিয়া রাহাতকে মাগরিবের পর ডাকে কোনো এক কাজে যাবার কথা বলে।
হ্যাঁ ইমাম সাহেব, চলেন কোথায় যাবেন?
হ্যাঁ চলো। কতদিন পর বাইরের দুনিয়া দেখলাম, কত কিছু বদলাইছে।
মানে? বুঝলাম না।
মানে মুই অনেক বছর এই মসজিদের বাইরে বাইর হইতে পারি না, পারি না মানে বাইর হইতে দেয় না। কত বছর থেকে এই অপেক্ষায় আছি কবে বাইর হমু এই মসজিদ থেকে।
কেন বের হন না কেন, বা কেন বের হতে পারেন না?
সে অনেক কথা বাদ দাও।
কোথায় যাচ্ছি? এত সহজে পালাতে পারবে ভাবছি?
কে কে কেনা?
আমাকে না চিনলে কাকে চিনবে পৃথিবীতে?
সামনে
দেখো না নীলা, নীলার পিছে গ্যারামের তামান গাছে মরা মানুষগুলা, ওদের থেকে বাঁচাও।
আপনি কি পাগল হয়ে গেলেন? আমি তো সামনে কিছুই দেখছি না।
কি কও তুমি, সামনে এতগুলো মানুষ হাতে কইরা রশি নিয়ে আইতাছে আর তুমি কাউরে দেখতে পারতাছো না? রাত রাত কি হইলো তোমার? চোখ খোলো, চোখ খোলো, আমারে আমারে বাঁচাও।
কেউ বাঁচাইতে পারবে না তোরে। 17 বছর আগে আমাকে মেরে মসজিদের ইমাম হয়ে আর মসজিদ থেকে বেরোস না। 17 বছর ধরে আমি অপেক্ষা করছি কবে তুমি মসজিদ থেকে বের হবে, কবে আমি আমার প্রতিশোধ নেব? 17 বছর ধরে থেকে ধরছুন ওই আস্থায় 89 জন মানুষকে আমার খুন করতে হয়েছে। আজ এত দিন পর তুই তোর ফলাফল পাবি।
তুই কিছু করি নাই, মোর কোনো দোষ আছিল না, সব আপনার স্বামীর বেলান। সে আপনারে মাইরা আপনার ইন্স্যুরেন্সের টাকা নিতে চাইছিল। আমি আমি লোভে পয়সা তার কথা শুনছি। সে বেলান করছিল ওই বাচ্চাটারে ওইখানে অজ্ঞান করে রাখতে, কারণ একটা বাচ্চা অজ্ঞান অবস্থায় দেখা আপনি কোনোদিন তারে ফেলা যাইবেন না, সে জানতো তাই। মোর কোনো দোষ নাই,
জানি আমি সব জানি।
জানেন তাইলে আপনার স্বামীরে আপনি কিছু কন না কেন? আপনি আপনি তারে মারেন, তারে মাইরা প্রতিশোধ নেন।
না ওকে আমি মারব না, যাই হোক ওকে আমি ভালোবেসেছি, ওকে আমি আজীবন পাগল করে রাখবো, এটাই ওর শাস্তি। এবার তোর যাবার পালা।
না না আমার জায়গা দেন না।
কে তুমি? আমি অজ্ঞান হয়ে গেলাম কি করে? ইমাম সাহেব কই?
ও কোনো ইমাম না, ইমামের সাথ ছেড়ে দিল। ওর যেখানে যাবার কথা সেখানেই গেছে। তুমি আজই গ্রাম ছেড়ে চলে যাও, আজই বিদায়।
দাঁড়ান, আমার কিছু প্রশ্নের উত্তর দিয়ে যান, সব বলুন আমাকে।
কি বলবো, তুমি তো সব জানো।
না সব না, ওই গাছের নিচে যে যায় মারা যায়, তাহলে আমি কেন মারা গেলাম না? আর কেউ আপনাকে দেখে না, আমি কিভাবে দেখি? আর ইমাম বাবা কেন ইমাম না, কে তাহলে সে? আর কেন সে এত বছর মসজিদ থেকে বের হয়নি?
ইমামের বলা গল্পে সেদিন রাস্তার ধারে অজ্ঞান হয়ে থাকা সেই বাচ্চাটা হচ্ছে তুমি। আর সেদিন পুলিশের হাত থেকে চিঠিও দেখুন এটা পালিয়ে যেতে সক্ষম হয় সে হলো ইমাম, যার নাম ভুলো মিয়া। আমার কাছ থেকে বাঁচার জন্য সে এতদিন মসজিদের ভেতর লুকিয়েছিল। আমার সময় শেষ, চলে যাও।
এর পরদিনের সকালে ওই রাস্তায় ওই আম গাছ দুটো শুকনো অবস্থায় পাওয়া যায়, আর গাছে ঝুলে থাকে লুলু মিয়ার ক্ষতবিক্ষত শরীর। তার কদিন পরেই গাছ দুটো মারা যায়। এরপর থেকে ওই রাস্তায় আর কোনো মৃত্যু হয় না। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার গল্প মৃত্যু যাত্রায়। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সাউন্ডে ছিলেন পৃথ্বীরাজ। আর জানিয়ে দিচ্ছি আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো। সুশান্তের চরিত্রে রিফাত, মিনের চরিত্রে সোহার, রাহাতের চরিত্রে নীরব, মিজুর চরিত্রে রেহান, নীলা চরিত্রে প্রিয়ন্তী এবং বুলুমিয়ার চরিত্রে মঞ্জু। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও কথা হচ্ছে কুয়াশায়। সঙ্গে থাকছে কুয়াশা এক্সপ্রাইজ এর নতুন সত্য ঘটনা এবং কুয়াশার গল্প। সে পর্যন্ত এবিসির সঙ্গে থাকবেন আর খুব ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি। এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com